কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। 14 আগস্ট সোমবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, পুঁজিবাজারে ফ্লোর প্রাইসে আটকা 224 কোম্পানি, দৈনিক কালের কণ্ঠ। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দৈনিক যুগান্তর। গ্যাস সিলিন্ডার বোতলের পর বিস্ফোরণ, মা বাবা সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দগ্ধ, দৈনিক প্রথম আলো। আজ থেকে 43 দিন কোচিং সেন্টার বন্ধ, দৈনিক ইত্তেফাক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার সুযোগ আছে কিনা জানতে চাইলেন দুই কংগ্রেসম্যান, দৈনিক মানব জমিন। অব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডেটা সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, আর রাজ্যের হাতে নয় কেন্দ্রের বরাদ্দ, টাকা থাকবে রিজার্ভ ব্যাংকে, বিপুল সুদ খোয়াবে রাজ্য, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভারত চীন যুদ্ধ প্রায় বেঁধে গিয়েছিল, প্রকাশ্যে গালোয়ান সংঘর্ষের বিস্ফোরক রিপোর্ট, দৈনিক সংবাদ প্রতিদিন। 2022 সালে রেকর্ড আত্মহত্যা যুক্তরাষ্ট্রে, 49,000-এরও বেশি মানুষ আত্মঘাতী, দৈনিক পূবের কলম। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা সহ 3 জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত 10:30 দিকে এই বিস্ফোরণে ঘরের দরজা জানালা ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বোর্ডবাজার মুক্তারবাড়ি এলাকার জমিরুদ্দিন রোডে মিনারুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও মা বাবাকে নিয়ে বসবাস করেন। গতকাল বিকালে তাদের বাড়ির সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। এরপর স্থানীয় বাজার থেকে একটি নতুন সিলিন্ডার কিনে আনা হয়। তবে সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর পর গ্যাস জ্বলছিল না। পরে সিলিন্ডারের দোকান থেকে একজন মিস্ত্রি এসে সেটি মেরামত করে রান্নাঘরে লাগিয়ে দিয়ে চলে যান। রাত 10:30 দিকে খাদিজা বেগম চুলা জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে থাকা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও ফরমান মণ্ডল অগ্নিদগ্ধ হন। পরিবারের বাকি সদস্যরা অন্য কক্ষে থাকায় রক্ষা পান। দৈনিক ইত্তেফাক লিখেছে, HSC ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে আজ সোমবার থেকে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই 43 দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকার কথা 8 আগস্ট রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক প্রেস ব্রিফিংয়ে জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 14 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে অভিযান চালিয়ে জেল, জরিমানা সহ সিলগালা করা হতে পারে বলে জানা গেছে। দৈনিক যুগান্তর লিখেছে, শারীরিক নানা জটিলতার কারণে 10 আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে ওই হাসপাতালে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছেন তিনি। তিনি জানান, ম্যাডাম কেবিনে চিকিৎসা নিচ্ছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় সবকিছু মনিটর করছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাত 10:00 দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। এর আগে 10 আগস্ট গুলশানের বাসা ফেরুজায় খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতাল মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। দৈনিক মানবজমি লিখেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কাছে খোলাখুলিভাবেই তারা জানতে চাইলেন নির্বাচনকালীন সরকারসহ বিবদমান অন্য ইস্যুগুলো নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার কোনো পথ খোলা আছে কিনা। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসম্যান অ্যাডকেস ও রিচার্ড ম্যাকারমিক গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়, যেখানে মন্ত্রী মোমেন একাধিক সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নেন। মার্কিন কংগ্রেসম্যানদের সঙ্গে ভোজ বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা প্রসঙ্গে ডক্টর মোমেন আরো বলেন, তারা জানতে চেয়েছেন বিএনপির সঙ্গে আমাদের সমঝোতার কোনো পথ আছে কিনা। আমরা বলেছি তাদের তো এক দফা দাবি, তা হলো সরকারের পদত্যাগ। আমরা বলেছি ওই দাবি থেকে না সরলে সমঝোতার কোনো স্কোপ নেই। দৈনিক নয়াদিগন্ত লিখেছে, সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রতিষ্ঠানগুলোর ডেটা বা তথ্য ভান্ডার সুরক্ষা করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে অনলাইন লেনদেন, এটিএম বুথের মাধ্যমে লেনদেন, পস মেশিনের মাধ্যমে কেনাকাটার অর্থ পরিশোধের প্রযুক্তির ক্ষেত্রে 24 ঘন্টা নজরদারি করতে হবে। একই সাথে প্রতিষ্ঠানগুলোর মেলে বা ওয়েবসাইটে অপরিচিত কোনো ইমেল বা বার্তা এলে সেগুলোতে ক্লিক না করে ফিল্টার করতে বলা হয়েছে। পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা বাংলাদেশ ব্যাংকে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো দুই দফা চিঠিতে এই নির্দেশ দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, গালওয়ান সংঘর্ষের ফলে প্রায় যুদ্ধ বেঁধে গিয়েছিল ভারত ও চীনের মধ্যে। সম্প্রতি প্রকাশে আসা একটি রিপোর্ট থেকে সেরকমই অনুমান ওয়াকিভাল মহলের। সূত্র মারফত জানা গিয়েছে, গালওয়ানের সংঘর্ষের পরে অন্তত 68,000 সেনা মোতায়েন করা হয়েছিল পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। যুদ্ধকালীন তৎপরতায় তাদের তুলে নিয়ে গিয়ে সীমান্তে মোতায়েন করে ভারতীয় বায়ুসেনা। শুধু তাই নয়, 90টি ট্যাঙ্ক সহ বিপুল অস্ত্র ভাণ্ডারও মজুত করা হয়। সীমান্ত এলাকায় লাগাতার নজরদারির জন্য রাখা হয় বায়ুসেনার যুদ্ধ বিমান। 2020 সালের 15 জুন গালওয়ান উপত্যকা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও চীনের সেনা। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরে খুব কম সময়ের মধ্যেই বিশাল সংখ্যক সেনাকে লাদাখ সীমান্তে পৌঁছে দেওয়া হয়। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, এতদিন কেন্দ্রের টাকায় কাজ হওয়া প্রকল্পে রাজ্যগুলো হাতে টাকা পেত সরাসরি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে টাকা আসত তা তোলা থাকত বাণিজ্যিক ব্যাংকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের খোলা প্রকল্প ভিত্তিক নির্দিষ্ট অ্যাকাউন্টে। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক সূত্রের খবর, খুব তাড়াতাড়ি আমূল বদলে যেতে চলেছে সেই পদ্ধতি। নতুন নিয়মে প্রকল্পের টাকা রাখা থাকবে রিজার্ভ ব্যাংকে, যখন প্রয়োজন তখনই তা পাওয়া যাবে ঠিকই, কিন্তু আগের মতো তা আর ফেলে রাখা যাবে না অ্যাকাউন্টে। প্রকল্পের প্রতিটি পর্বের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তা চাইতে হবে হিসাব বুঝিয়ে দিয়ে। শুধু পুরোদস্তুর কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পে নয়, অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পেও এই ব্যবস্থা দ্রুত চালু হতে চলেছে বলেই প্রশাসনিক সূত্রের খবর। এবং এই নতুন নিয়ম পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের জন্যই। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।